ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل دارشوك اونوشتان কোরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের ইলম দান করুন, অনুধাবন ক্ষমতা দান করুন, কোরআনে পাক যেন আমরা বুঝতে পারি আর যথার্থভাবে পরে বুঝে তার উপর আমলকারী হয়ে যায়। তো ইনশাল্লাহ দুনিয়ার মধ্যেও সফল কাম এবং আখিরাতের মধ্যেও সফল কাম। দর্শক, সেই সুরার পরিচিতি শুরু করার আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাকের নজরানা। আমাদের প্রিয় নবী আলাইহিসসালামের ফরমানে আলিশান,
তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠ করে সজ্জিত করো,
যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই প্রোগ্রামে বিশেষ করে কোন একটি সূরা মুবারকা আর তার প্রেক্ষাপট সেটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের কিছু সূরা রয়েছে যেগুলো মক্কি সূরা আর কিছু রয়েছে মাদানী সূরা, অর্থাৎ অধিকাংশ সূরা এবং তাদের সংখ্যা 86 বর্ণনা করা হয়েছে যেগুলো মক্কি সূরা আর বাকি মাদানী সূরা। মক্কি সূরাসমূহের মধ্যে অধিকাংশ তাওহীদের উপরে, আল্লাহ পাকের একত্ববাদের উপরে, রাসূলে পাকের রিসালাতের উপরে, কিতাবের উপরে, ঈমান আনয়নের ব্যাপারে আর কোরআনের উপর ঈমানের ব্যাপারে, কোরআন আল্লাহর কালাম এই ব্যাপারে, অতঃপর মৃত্যু, মৃত্যুর পরে পুনরুত্থানের ব্যাপারে আর আখিরাতের ব্যাপারে মক্কি সূরার মধ্যে অধিকাংশ এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। মাদানী সূরাসমূহের মধ্যে অধিকাংশ আহকাম, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, জাকাত রয়েছে, এগুলো ডিটেল ব্যাখ্যার সাথে, যদিও বা মক্কি জীবনের মধ্যেও নামাজ ছিল, কিন্তু এই নামাজের গুণাবলী মুত্তাকিদের গুণাবলীসমূহ, কিংবা এইভাবে বললে এক একটি বিষয়ের ডিটেল ব্যাখ্যা, এমন অনেক ব্যাখ্যা এসেছে যা মাদানী সূরার মধ্যে মজুদ রয়েছে আর অসংখ্য আহকামও সেখানে মজুদ রয়েছে। মক্কি সূরা বলা হয় যা হিজরতের পূর্বে যা কিছু নাজিল হয়েছে আর মাদানী যা হিজরতের পরে নাজিল হয়েছে। এটি প্রারম্ভিক একটি মৌলিক বিষয় আর প্রত্যেকজন মানুষের কোরআনে পাকের ব্যাপারে এই বিষয়গুলো জানা বোঝা এটা আবশ্যিক। আমরা আজকে যে কোনো একটি সূরার বিষয়বস্তুর উপরে আলোচনা পেশ করব। সূরা তহা, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের একটি সূরা, সূরা তহা ষোলো পারার একটি সূরা আর এটা মক্কায়ে মুকাররমায় নাজিল হয়েছে। তহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটি নাম, তহা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারকের উপরেই এই সূরার নাম তহা হয়েছে। গত প্রোগ্রামে আমরা এই সূরা থেকে এই সূরার শানে নজুল, সাববে নজুল এই সমস্ত বিষয়ে বর্ণনা করেছি, যার সারসংক্ষেপ ছিল যে মুশরিকরা যখন দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন এবং দীর্ঘক্ষণ নামাজ পড়ছেন, তো তারা পরস্পরের মধ্যে এইভাবে কথা বলতে লাগল, বরং তারা আপত্তি তুলতে লাগল যে তিনি আমাদের দিনের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের উপরে, পাথরসমূহের মূর্তি পূজা করার উপরে, অন্যান্য পূজার ব্যাপারে তিনি আমাদেরকে নিষেধ করছেন আর নিজেই আল্লাহর ইবাদত করছেন, কিন্তু এই ইবাদতের মধ্যে তিনি কষ্টের মধ্যে আছেন, কষ্টে পড়ে রয়েছেন, অর্থাৎ নিজেদের ধারণা প্রসূত তারা বলতে লাগল। তো আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন, তহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন যে তহা,
তহা হুরুফে মুকাত্তিয়াতের অন্তর্ভুক্ত,
যার উদ্দেশ্য আল্লাহ জানেন এবং আল্লাহর অনুগ্রহে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। ইরশাদ করা হয়েছে যে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন এই জন্য অবতীর্ণ করিনি যে আপনি কষ্টে পড়ে যাবেন,
ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা,
বরং এটি উপদেশ, যারা ভয় করেন, যারা ভয় করেন তাদের জন্য এটা নসিহত। তো এইভাবে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন এটা এক ধরনের তাদের জন্য জবাব হয়ে গেছে। আর এটি এমন একটি মুবারক সূরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফুরির জামানা ছিল এখনও মুসলমান হননি, আর ওনার বোনের কাছে যা তারা তিলাওয়াত করছিলেন সে সময় তিনি মৌজুদ। তো এই আয়াত তারা পরে যখন ওনারা শোনালেন উনি নিজেই পবিত্র হয়ে এসে যখন এই আয়াত শুনলেন অতঃপর বারেগাহে রিসালাতে হাজির হলেন এবং কলিমা পড়ে মুসলমান হলেন। তো সূরা তহা এটি কুরআনে পাকের ১৬তম পারার একটি মুবারক সূরা যেখানে হজরতে মুসা আলাইহিসসালাম ওনার ব্যাপারে মুসা আলাইহিসসালামকে যে ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল তিনি যে দোয়া করেছিলেন জবানের জড়তা যেন চলে যায়, ভাই হারুন তিনি যেন ওয়াজির হয়ে যান, আল্লাহ ওনাকেও নবুয়ত যেন দান করেন। তো এই সমস্ত বিষয়বস্তুও এখানে মজুদ রয়েছে। এই ব্যাপারে আমরা ব্যাখ্যার সাথে আলোচনা করেছি। আজ আমরা আয়াত নাম্বার ৫৫ থেকে সামনের দিকে অগ্রসর হব।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মিন হা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
ইরশাদ করলেন আমি জমিন থেকেই তোমাদেরকে বানিয়েছি আর এতেই তোমাদেরকে পুনরায় ফিরিয়ে আনব, আর এখান থেকে তোমাদেরকে আবার বের করব, জমিন থেকে তোমাদেরকে বানিয়েছে। অর্থাৎ তোমাদের সম্মানিত পিতা হজরতে আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৌলিকত্বের বিবেচনায় মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে। তো মানুষের সূচনা আবুল বশর আদম আলাইহিসসালামের সূচনা সৃষ্টি সেটা মাটি থেকে করা হয়েছে, অর্থাৎ এইভাবে মাটিকে স্তূপ করা হয়েছে যেভাবে খামির তৈরি করা হয়ে থাকে, এভাবে আদম আলাইহিসসালামের মধ্যে রু দেওয়া হয়েছে আর এইভাবে ওনাকে সৃষ্টি করা হয়েছে। তো এখানে সেই দিকে ইশারা করা হচ্ছে যে এই মাটি থেকেই আমি সৃষ্টি করেছি আর এর মধ্যে আমি প্রবেশ করাব, অর্থাৎ মৃত্যুর পরে দাফন করলে মাটিতেই যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, আর এখান থেকে আমি উত্তোলন করব দ্বিতীয়বার আবার, অর্থাৎ কিয়ামতের দিন যখন হাসর হবে এইভাবে মাটি থেকেই তাদেরকে তোলা হবে। তো এইভাবে এখানে আকিদার বর্ণনা দেওয়া হয়েছে যে মৃত্যুও সত্য, অতঃপর মৃত্যুর পরে পুনরুত্থান এটাও সত্য, মৃত্যুর পরে পুনরুত্থান এটাও সত্য। আর দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারকার এই শব্দের মধ্যে এই নুক্তাও রয়েছে যে মানুষকে যেখানে দাফন করা হয়ে থাকে সেখানকার মাটি মূলত তার শরীরে ব্যবহার করা হয়েছে যেখানে তাকে দাফন করা হয়েছে, কেননা বলা হয়েছে সেখান থেকেই আমি তাকে সৃষ্টি করেছি, সেখানেই প্রবেশ করাব, ফিরিয়ে আনব আর সেখান থেকে পুনরুত্থিত হবে। তো মাটি একই জায়গার যেখানে তাকে দাফন করা হয়েছে, যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, এটা সেই মাটি যা তার সৃষ্টিতে ব্যবহৃত হয়েছে, যেখানকার মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। উলামায়ে কিরামগণ অনেক সূক্ষ্ম বিষয় বলেছেন। রসুল মুকারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুবারক, হুজুরের মাজারে মুবারক যেখানে রয়েছে, সাথে হজরতে সিদ্দিকে আকবর অতঃপর সাথে হজরতে উমর একই মাটির মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে। তো বলা হয়েছে তাদের খামিরের মধ্যেও, অর্থাৎ যে মাটি শুরু থেকে, অর্থাৎ এই হুজুরার সেই মাটি যা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর সেই মাটিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এটি একটি সূক্ষ্ম বিষয় এখানে বর্ণিত হয়েছে। তো সর্বোপরি এই আয়াতে মুবারক আমাদেরকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয়। আর আমাদের ফোকাহাগণ এই মাসালাও লিখেছেন যে এটি মুস্তাহাব আমল, যে যখন আপনি মাটি ঢালবেন তো কবরের মধ্যে যখন তক্তা লাগিয়ে দেওয়া হয়, মাটি ডালা হয়, তখন বলা হয় মিনহা খলাকনাকুম, এখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর ঢেলে দেওয়ার পদ্ধতি হচ্ছে উভয় হাতে মাটি থাকবে, উভয় হাতে এইভাবে মাটি নিয়ে আর দুই হাতে ঢালতে হবে, মিনহা খলাকনাকুম। অতঃপর দ্বিতীয়বার নিন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এইভাবে করাটা মুস্তাহাব আমল, যে মৃত ব্যক্তির মাথার দিকে এইভাবে দুই হাতে মাটি নিয়ে তিনবার এই মাটি ফেলবে আর এই কালিমাসমূহ বলতে থাকবে। দর্শকবৃন্দ, এই সুরার আরও কিছু আয়াতের দিকে অগ্রসর হতে যাচ্ছি। হযরতে মূসা আলাইহিসসালাম যখন আল্লাহর বারেগাহে দোয়া করলেন, হে আল্লাহ আমার সিনাকে উন্মুক্ত করুন, আমার জড়তাকে দূর করুন, আর হারুন আমার ভাইকে আমার ওয়াজির বানিয়ে দিন, তো আল্লাহ পাক ওনাকেও নবুয়ত দান করলেন, ওনার সিনা উন্মুক্ত করে দিলেন। আর যা ওনার প্রার্থনা ছিল, যে সমস্ত দোয়া হয়েছে প্রার্থনা হয়েছে, এখন আল্লাহর হুকুম এসেছে, এখন তোমরা উভয়ে যাও।
ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
উভয়ে যাও ফেরাউনের কাছে নিঃসন্দেহে সে অবাধ্য হয়েছে, অর্থাৎ নিজেকে খোদা দাবি করেছে। সে নিজেই নিজেকে রব বলে থাকে, আনা রব্বুকুমুল আলা, কুরআনের মধ্যে তার যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সে বলছে আমি তোমাদের বড় খোদা। তো নবীদেরকে পাঠানো হচ্ছে সে অবাধ্যদের কাছে, ফেরাউনের কাছে। আর আল্লাহ কি হুকুম দিচ্ছেন? সুবহানাল্লাহ, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, বললেন যে ফেরাউনের কাছে তোমরা উভয়ে যাও, সে অবাধ্য হয়েছে, কিন্তু বলা হয়েছে যে কথা তার সাথে নমনীয়তার সাথে বলবে, আল্লাহু আকবার, নরম সুরে কথা বলবে। মুফাসসিরিনগণ বলেছেন কেন নরম করে কথা বলবে, কারণ হল যে হযরতে মূসা আলাইহিসসালামকে ছোটবেলায় সেই লালন পালন করেছিল, পরিচর্যা করেছিল, বললেন তার বদলা হিসেবে নমনীয়তার সাথে কথা বলতে বলেছেন। দ্বিতীয়ত যে তাকে নমনীয়তার সাথে এই কথাগুলো বোঝাতে হবে যে তোমার কাছে বাদশাহী সালতানাত এই সব কিছু তোমার থাকবে, সব সময় তুমি যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, অর্থাৎ দুনিয়াবী যত ধরনের আকাঙ্ক্ষা চাহিদা সব কিছুই তুমি পেয়ে যাবে, তোমার সালতানাত থাকবে, যৌবন থেকে যাবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, বাস তুমি ইমান গ্রহণ করো, আল্লাহর বান্দা হিসেবে নিজের স্বীকৃতি দান করো, আর এই বিষয়গুলো থেকে তওবা করে নাও। যখন নমনীয়তার সাথে মূসা আলাইহিসসালাম ওনাকে বোঝালেন, সেই বলল কথা তো ঠিক আছে, সে রাজি হয়েছিল, এখন সে কোনো ফাইসালা তার ওয়াজির হামানের সাথে পরামর্শ ছাড়া করত না। যখন মূসা আলাইহিসসালামের সাথে কথা হয়েছিল তখন হামান সেখানে ছিল না, যখন পরবর্তীতে সে আসলো তো বলল যে মূসা আলাইহিসসালাম এইভাবে, মূসা আলাইহিসসালাম বলছে আর নিজের দিনের দিকে আহ্বান করছে, তো আমাকে বলার পর আমিও মেনে নিয়েছি, তো তোমার কি রায়, তোমার পরামর্শ কি, আমাকে তো ভালো ভালো কথা সে বলেছে। তো হামান বলল যে আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করতাম, আর আমি তোমাকে খোদা বানিয়েছি, রব বানিয়েছি, আর সেই তোমাকে বান্দা বানাচ্ছে, আমরা তোমাকে মাবুদ বলে থাকি আর সেই তোমাকে আবেদ বানাচ্ছে, তো এটা কি করছ? অতঃপর সে বলল তুমি তো ঠিক বলছ, আর এইভাবে সে ইমান গ্রহণ করেনি। আস্তাগফিরুল্লাহ। অনেক সময় মানুষ অনেক ভালো নিয়ত করে থাকে, কিন্তু তার সহচর, তার বন্ধুরা তাকে এমন অন্ধকারের মধ্যে রাখে, গুমরাহি, কুফরি এবং শিরিকের মধ্যে ঢেলে দেয়। এই ধরনের কিছু ফিরাউনের সাথে হয়েছে, নিজেই সে বোঝার চেষ্টা করেছিল আর মেনেও নিয়েছিল এক ধরনের যে আমি করিনি, কিন্তু বন্ধু ওয়াজির বলেছিল যে না 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 না, আর সেই অহংকারের মধ্যে থেকে গেল আর নিজেকে খোদা বলে দাবি করল। পরিশেষে সেটাই হল যেটা ফেরাউন, যখন মূসা আলাইহিসসালামের জন্য নদীতে রাস্তা হয়ে গিয়েছিল তখন ফেরাউনও নেমে পড়েছিল নিজের সাথীদের সাথে, তো পানি বরাবর হয়ে গেল, এখন বলছে আমি ইমানদার হচ্ছি, আমি মুসলমান হচ্ছি, কিন্তু এখন যা হওয়ার তা হয়ে গেছে, এখন তো সেই মৃত্যুর সময় এবং আদাব সে দেখে নিয়েছে, এখন তার মেনে নেওয়া যথার্থ নয়। তো এই জন্য দর্শকবৃন্দ, নিজের বন্ধু, নিজের সহচর, নিজের ওয়াজিরদেরকেও দেখা উচিত যে তারা ব্যক্তিকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে এই বিষয়টাও জানলাম, ফেরাউনের মতো উম্মাদকেও যদি বোঝানো যেতে পারে, তাবলিগের কাজ করা যেতে পারে, তো বলা হচ্ছে নমনীয়তার সাথে করো। তাই যারা মানুষকে নেকির দাওয়াত দেয়, আমর বিল মারুফ, নাহিউন আনিল মুনকার, এই ফরজসমূহের আঞ্জাম দেন, তো তাদের অনেক নমনীয়তার সাথে কথা বলতে হবে। একেবারে ধমকানোর মাধ্যমে তাদের সাথে কথা বলা তো আপনি তো একেবারে বাটিতে ছিদ্র করে দিলেন, তো তাতে কি হবে, সবকিছু বের হয়ে যাবে। তো নমনীয়তার হুকুম দেওয়া হয়েছে, ফেরাউনকেও বোঝানোর কথা বলা হয়েছে নমনীয়তার সাথে, নমনীয়তার সাথে বোঝানো। তো আপন মুসলমান ভাইদেরকে কেন আমরা নমনীয়তার সাথে বোঝাবো না? তো এই জন্য তাদেরকেও নমনীয়তার সাথে বোঝানো উচিত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছ থেকে রাওয়ায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হে আয়েশা, আল্লাহ তাআলা রফিক, নমনীয়তাকে পছন্দ করেন, আর আল্লাহ তাআলা নমনীয়তার কারণে সেই বস্তুসমূহ দান করেন যা কঠোরতা কিংবা অন্য কোনো কারণে দান করেন না, কঠোরতা কিংবা অন্য কোনো কারণে। আর একটি রেওয়ায়েতে বলা হয়েছে যে ব্যক্তি নমনীয়তা থেকে দূরে থাকে সে উত্তমতা থেকে দূরে থাকে, সে উত্তমতা থেকে দূরে। আরও একটি সূক্ষ্ম নুক্তা হল, উলামায়ে কিরামগণ এই আয়াতের ব্যাপারে লিখেছেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, ফিরাউনের সাথে নমনীয়তার সাথে কথা বলতে মূসা আলাইহিসসালামকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ায়ে সালেহিন কামিলিন কত সুন্দর নুক্তা বর্ণনা করেছেন, বিশেষ করে হযরতে ইয়াহিয়া বিন মাআজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বললেন, হে আল্লাহ, আপনার এই নমনীয়তা সেই বান্দার সাথে যে অবাধ্য আর যে নিজে নিজেকে খোদা বলে, আপনার এই নমনীয়তা সেই বান্দার সাথে তাকে কিভাবে বোঝাতে হবে? তো যারা আপনার বান্দা, যারা আপনাকে খোদা বলে থাকে, তাদের সাথে আপনার নমনীয়তা কেমন হবে? বললেন, আপনার নমনীয়তা সে বান্দার সাথে এমন যে নিজেকে বলে আমি তোমাদের সবচাইতে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, সেই বান্দার সাথে, তো সেই মুমিন বান্দার সাথে আপনার নমনীয়তা কেমন হবে যারা এটা বলে যে হে আল্লাহ আপনি সবচাইতে বড়, আপনি সবচাইতে বড়, আর আপনি খোদা, শুধুমাত্র আপনি প্রভু, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তার সাথে আপনার নমনীয়তা কেমন? আল্লাহ পাক আমাদেরকেও আপন রহমত থেকে অংশদান করুন, আমিন। এখন হজরতে মূসা আলাইহিসসালাম যখন যেতে লাগলেন, তো ওনার সাথে হজরতে হারুন আলাইহিসসালামও, তখন কি বলেন আল্লাহর বারগাহে? ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। ক্বালা লা তাখাফা
ইন্নানী মা'আকুমা আসমাউ ওয়া আরা।
উভয়ে আরজ করলেন যে হে আমাদের রব, উভয়ে আরজ করলেন হে আমাদের রব, নিঃসন্দেহে আমরা ভয় করি সে আমাদের সাথে অবাধ্যাচরণ করবে এবং অন্যায় কাজ করবে। আল্লাহ ইরশাদ করলেন, তোমরা ভয় করো না, নিঃসন্দেহে আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি আর দেখছি। সুবহানাল্লাহ, যখন বান্দা আল্লাহর কাজে লেগে যায় তখন এটাই যা ইরশাদ করা হয়েছে। উলামায়ে কেরামগণ লিখেছেন যে স্বভাবগত একটি আমল যে মানুষ কোনো কিছুকে ভয় করা, এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। যেমন হজরতে মূসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালাম বলেছিলেন যে হে আল্লাহ, সে অবাধ্য দুশ্মন আমাদের উপর অত্যাচার করবে, তো আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের সাথে আছি, আমি শুনছিও দেখছিও। তো আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা, এটাও যেন থাকে, কিন্তু প্রকাশ্যে যদি কোনো ভয়ভীতির সঞ্চার হয় সেটা তাওয়াক্কুলের খেলাফ নয়, সেটা তাওয়াক্কুলের খেলাফ নয়। এই জন্য হজরতে মূসা আলাইহিসসালাম এটা বলেছেন, আর তিনি আল্লাহর নবী, ওনার তাওয়াক্কুল কতটা মজবুত, এটা পরিপন্থী নয়, এটা তাওয়াক্কুলের পরিপন্থী বলা হবে না। স্বভাবগত যেটা সৃষ্টি হয়েছে সেটা আল্লাহর বারেগাহে তিনি বলে দিয়েছেন। এখন তিনি গেলেন সর্বোপরি, নসিহত করেছেন, অতঃপর সে উম্মাদ হয়ে গেল, নিজের জাদুঘরদেরকে ডাকল, তারা এসে ছোট ছোট সাপ জমিনের মধ্যে ছেড়ে দিল। তো হজরতে মূসা আলাইহিসসালাম উনি ওনার আসা লাঠি মুবারক, সুবহানাল্লাহ, যার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ও আলকি মা ফি ইয়ামিনিকা তালকফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। ইরশাদ করলেন, তুমিও সেটা নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে, সেটা তাদের বানানো বস্তুসমূহ খেয়ে ফেলবে, নিঃসন্দেহে যা তারা বানিয়েছে সেটা তো শুধুমাত্র জাদুকরদের ধোকাবাজি, আর জাদুকররা সফল কাম হয় না, যেখানে আসুক এখন তো তারা ছোট ছোট রশিসমূহ আর লাঠি এগুলো জমিনে ফেললো আর এগুলো ছোট ছোট সাপ হয়ে গেছে। তো আল্লাহ বললেন, তোমার হাতে যেটা আছে সেটাও জমিনে নিক্ষেপ করো। মূসা আলাইহিসসালাম নিজের লাঠি ফেললেন, ফেলার সাথে সাথে বড় অজগর হয়ে গেল আর এটি সমস্ত সাপদেরকে খেয়ে ফেলল। যখন এমনটা হল তো এখন তারা ভয় পেয়ে গেল, আর সেটা তারা দেখল যে জাদুঘর বুঝে গেল যে তিনি সত্যিই নবী আর এটা ওনার মুজেজা। তাদের বিশ্বাস হল যে তিনি সত্যিকার অর্থে নবী, যে আমাদের জাদু ওনার সামনে চলবে না, কোনো ধরনের জাদু দৃষ্টি আকর্ষণ এখানে চলবে না। আল্লাহ তাআলা ইশাদ করেছেন, তো সমস্ত জাদুঘরেরা সিজদায় লুটে পড়ল, তারা বলতে লাগল, আমরা হারুন আর মুসার রবের উপরে ইমান এনেছি, হারুন এবং মুসার রবের উপর ইমান এনেছি। অতপর ফিরাউন তাদেরকে ধমক দিতে লাগল যে তোমাদের পা কেটে দেওয়া হবে, তোমাদেরকে আমি হত্যা করে ফেলব, কিন্তু তারা বলল, যা কিছু করার ইচ্ছে করো, কিন্তু আমরা মুসা এবং হারুনের রবের উপরে ইমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ, ইমান এনেছেন, তখন নিজের প্রাণের কোনো পরোয়া নেই, তখন প্রাণ চলে গেলেও আল্লাহর নামে নামে, কিন্তু আমরা মুসার এই ধর্মকে ছাড়ব না। সুবহানাল্লাহ, মূসা আলাইহিসসালামের এই মুজেজা দেখে যত সংখ্যক জাদুঘর ছিল তারা মুসলমান হয়ে গেল, ইমান আনল, জাদুঘররা ইমান আনল, আর সাথে যত সংখ্যক মূসা আলাইহিসসালামের সাথে মূসা আলাইহিসসালামের উপর ইমান আনল। পরবর্তীতে বেকার সাথে বর্ণিত রয়েছে, মূসা আলাইহিসসালাম সেখান থেকে বের হলেন, ফেরাউন নিজের বাহিনীর সাথে মূসা আলাইহিসসালামের পিছু নিল, আর তিনি সেই লাঠি মুবারক তা দিয়ে নদীতে আঘাত করলে সেটা রাস্তা হয়ে যায়, আর এখন একেবারে ভালোভাবে সমস্ত মুমিনিনদেরকে সাথে নিয়ে তিনি বের হয়ে গেলেন। আর ফেরাউন যখন তার সিপাহীদের সাথে সে রাস্তায় চলল, এভাবে ডুবে গেল আর ধ্বংস হয়ে গেল। এইভাবে সে তার পরিণতিতে পৌঁছে গেল। এরপরে বনি ইসরায়েলদের জন্য আল্লাহর যে নিয়ামত সমূহ রয়েছে তা এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে। একটি আয়াতে মুবারক রয়েছে এই সুরার মধ্যে, আল্লাহ পাক ইরশাদ করছেন, যেটা শাফাতের সাথে যুক্ত।
ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা,
বললেন, আর সেদিন কারো শাফাআত কাজে আসবে না শুধুমাত্র তাদের ব্যতীত যাদের রহমানের পক্ষ থেকে অনুমতি হয়েছে, যাদেরকে আল্লাহ অনুমতি দেন আর তার কথা পছন্দ করেছেন, তার কথা পছন্দ করেছেন। দর্শকবৃন্দ, শাফাতের ব্যাপারে এই ধরনের আয়াতসমূহ পড়ার পরে তারাই বলে যে কুরআন শাফাতকে নিষেধ করেছেন। মূলত তার ডিটেল ব্যাখ্যা কুরআনের মধ্যে মজুদ রয়েছে, এই আয়াতের মধ্যেও তাই। শুধুমাত্র এতটুকু পরে
ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু,
এই ক্ষেত্রে এটা খেয়ানত হবে, এটা গোপন করা হবে, আপনারা পুরো আয়াত পড়ছেন না। শাফাত কাজে আসবে না, উপকার দান করবে না, কাদের জন্য আর কাদের শাফাত উপকারে আসবে না।
এবং কিছু আয়াত কাফেরদের, অমুসলিমদের ব্যাপারে এবং মুশরিকদের ব্যাপারে বর্ণিত হয়েছে,
মানুষ সেটাও নিয়ে সাধারণভাবে বর্ণনা করে দেয়। কিন্তু শাফাতের ব্যাপারে আল্লাহ বলছেন উপকার দান করবে না, কিন্তু কাদের জন্য, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাদেরকে অনুমতি দিবেন তাদের শাফাত কাজে আসবে, তাদের শাফাত কাজে আসবে। তো সাধারণভাবে শাফাত অস্বীকার করা এটা তো কুফরি, শাফাতকে অস্বীকার সাধারণভাবে করা যায় না। আপনারা আয়াতুল কুরসি পড়েন আর তাতে আপনারা কি পড়ে থাকেন,
মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ,
কে রয়েছেন যে শাফাত করবেন আল্লাহর কাছে কিন্তু ওনার অনুমতি ব্যতীত রেখে। তো অনুমতি পাওয়ার কারণে শাফাত করা হবে। সর্বপ্রথম শাফাত করবেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, প্রত্যেক নবীর জন্য একটি দোয়া রয়েছে, প্রত্যেক নবীর একটি বিশেষ দোয়া যা কবুল হয়, বলেন আমি আমার সেই দোয়া আখিরাতের জন্য রেখেছি, আমাকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে যে আমার অর্ধেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হোক কিংবা শাফাত বেছে নিব। বললেন আমি শাফাত নিলাম, বললেন শাফাত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়, অধিকাংশ অন্তর্ভুক্ত করা যায়, এটা ব্যাপক, এটা ব্যাপক। তো আমি শাফাত গ্রহণ করেছি, আমি শাফাত গ্রহণ করেছি। মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমি কিয়ামতের দিন আদম আলাইহিসসালামের সন্তানদের সরদার হব,
সর্বপ্রথম আমার কবর উন্মুক্ত করা হবে, সর্বপ্রথম আমি শাফাত করব আর আমার শাফাতই সর্বপ্রথম কবুল করা হবে।
সমস্ত নবী যখন বলবেন ইজহাবু ইলা গাইরি ইলা গাইরি ইলা গাইরি,
তো হুজুর আলাইহিসসালাম কি বলবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা, কেহেঙ্গে অর নবী ইযহাবু ইলা গায়রি,
মেরে হুজুরকে লব পর
আনা লাহা হোগা, হুজুর এটাই বলবেন যে আমি আমি আছি তাদের জন্য, আমি আছি তাদের জন্য, সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীও শাফাত করবেন আর আউলিয়ায়ে সালেহীনও শাফাত করবেন, ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন তারাও শাফাত করবেন, যাদের ছোট ছোট বাচ্চা ইন্তিকাল করেছেন তারাও শাফাত করবেন, তারাও শাফাত করবেন। তো যখন বাচ্চা শাফাত করবেন তাহলে নবী সত্যিকার অর্থে শাফাত কেন করবেন না? তো এই জন্য যথার্থ আকিদা হচ্ছে শাফাত তাদের জন্য যারা ইমানদার, যারা অমুসলিম কাফির তাদের জন্য কোনো ধরনের শাফাত নেই, ইমানদারদের জন্য শাফাত রয়েছে। আর করবেন কে শাফাত, যাদের জন্য আল্লাহ অনুমতি দিবেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যার জন্য ইদিন রয়েছে, অনুমতি রয়েছে,
আসা আইয়া বাসাকা রব্বুকা
মাকামা মাহমুদা, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠিত করবেন। সাহাবী আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ এই মাকামে মাহমুদ কি? বললেন হিয়া শাফা, সেটা শাফাত, যেটা শাফাত। আল্লাহ আমাদেরকে হুজুরের শাফাত নসিব করুন আর আমাদের এই কথা বোঝার তৌফিক দান করুন। আপনারা সূরা তোহার কিছু বিষয়বস্তু শুনেছেন, ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সূরা আম্বিয়া থেকে কিছু আলোচনা আরজ করব। আল্লাহ পাক নূরে কুরআন দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।